এখন বক্তৃতা হবে জাতির সংশোধন, ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত সংশোধনের সাথে সম্পর্ক রাখে। বক্তা হচ্ছেন মোহাম্মদ তাহের নাদিম সাহেব, আরবিক ডেস্ক, ইউকে।
الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أي لوگو
تمرا اللہ تاکو اولمون کرو جیمونٹی تر تاکو اولمون کراو چیت আর তোমরা কখনো আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত সভাপতি ও সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধমের বক্তব্যের বিষয় হল জাতির সংশোধন ব্যক্তিগত সংশোধনের মাঝে নিহিত। সম্মানিত শ্রোতা মণ্ডলী, যেভাবে বিন্দু বিন্দু জল মিলে সিন্ধু হয়, ছোট ছোট পাথর কণার সমন্বয়ে পাহাড় গড়ে ওঠে, লতা পাতা আর ছোট ছোট গাছপালা মিলে জঙ্গলে পরিণত হয়, এভাবেই বিভিন্ন মানুষের মিলনে জাতি গঠিত হয়। কোন জাতির গঠন, উন্নতি, শ্রেষ্ঠত্ব এবং দৃঢ়তা অর্জনে ওই জাতির লোকেরা মেরুদণ্ডের হাড়ের মত ভূমিকা রাখে। যেখানে এই সত্যকে অস্বীকারের কোনো সুযোগ নেই যে কোন জাতির উন্নতির শিখরে পৌঁছার ক্ষেত্রে সেই জাতির লোকেরা মুখ্য ভূমিকা রাখে, সেখানে এই বিষয়টিও পরিণিধানযোগ্য যে কোন জাতিকে অধঃপতনের চরমে ঠেলে দেওয়ার জন্য তারাই দায়ী। অতএব এ কথা বলা যুক্তিযুক্ত হবে যে জাতির গঠন ও সংশোধন ব্যক্তির গঠন ও সংশোধন ছাড়া অসম্ভব। জাতীয় বিপ্লব ব্যক্তিগত বিপ্লবের সাথে সম্পর্কযুক্ত, আর ব্যক্তিগত সংশোধন ছাড়া জাতির সংশোধনের স্বপ্ন কখনো বাস্তবায়িত হতে পারে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, পৃথিবীর কোন জাতি যত বিকৃতই হোক না কেন, পথভ্রষ্টই হোক না কেন, তাদের মাঝেও কিছু না কিছু ভালো মানুষ থাকে, কিন্তু ধর্মীয় জাতীয় সংশোধন শুধুমাত্র কয়েকজনের সংশোধনের মাধ্যমে হতে পারে না, বরং যতক্ষণ তাদের মধ্যে প্রত্যেকে ব্যক্তিগতভাবে নিজের ভূমিকা পালন না করবে, অন্যদের সাথে সম্মিলিতভাবে জাতীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে ভূমিকা না রাখবে, ততক্ষণ পর্যন্ত সমষ্টিগত উন্নতি আর জাতীয় সংশোধনের দ্বারা সূচিত হতে পারে না। যদি কোনো দলে দশজন ব্যক্তি থাকে বা অন্যরা যদি হাত না লাগায়, আর হাত লাগালেও যদি পুরোপুরি চেষ্টা না করে, তাহলে এই দলের জেতার সম্ভাবনা কি হতে পারে? সফলতা তখনই আসতে পারে তাদের মধ্যে হতে প্রত্যেকে যেন পুরো শক্তি নিয়োগ করে, নিজের অংশ রাখে, ভূমিকা রাখে এবং দায়িত্ব পালন করে, তারপর সমষ্টিগত ফলাফল দাঁড়াবে। এই একই অবস্থা জাতিগত সংশোধনের ক্ষেত্রে প্রযোজ্য। এই বিষয়টিকে পবিত্র কোরআন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু বাক্যে বর্ণনা করেছে। অর্থাৎ জাতিগত উন্নতি ও সংশোধনের জন্য বিচ্ছিন্নভাবে চেষ্টা প্রচেষ্টার পরিবর্তে যখন এক ইমামের নেতৃত্বে, এক ব্যবস্থাপনার অধীনে, একই রজ্জুকে আঁকড়ে ধরে, একই লক্ষ্যে যদি সবাই সম্মিলিতভাবে শক্তি প্রয়োগ করে, তবেই সমষ্টিগতভাবে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির মর্যাদা তা লাভ হতে পারে। এরপরেই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তু মুসলিমুন এর গন্তব্যে পৌঁছানো সম্ভব হতে পারে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ব্যক্তিগত ও জাতিগত সংশোধনের অনেকগুলো দিক রয়েছে, আর এই অভিযান পরিচালনার জন্য অনেক কাজ করা প্রয়োজন। এই সংক্ষিপ্ত সময় সব দিক বর্ণনা করা কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু কতক মূল বিষয় বা মৌলিক বিষয় রয়েছে যা ছাড়া সংশোধনের দাবি নিরর্থক ও বাতুলতা। এসব বিষয়ের মধ্যে সর্বপ্রথম হচ্ছে ইমান। পবিত্র কোরআন বারবার আমানু ওয়া আমিলুস সালিহাত বাক্য দ্বারা সৎকর্মকে দৃঢ় ইমানের সঙ্গে যুক্ত করে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে। এই দৃঢ় বা খাঁটি ইমানের কিছু আলামত এবং বরকত রয়েছে। খাঁটি ইমানের কিছু রয়েছে, এর একটি হচ্ছে আত্মসংশোধনের প্রতি অগ্রসর হওয়ার জন্য মজবুত সংকল্প শক্তি অর্জিত হয়, আর খাঁটি ইমানের কল্যাণেই মহান শক্তি লাভ হয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষের হৃদয়ে যদি দৃঢ় ঈমান থাকে আর আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক থাকে তাহলে এমন কোনো সমস্যা নেই যার সমাধান হতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান এনেছেন তাদের মধ্যে চোর ছিল, তাদের মধ্যে ডাকাতও ছিল, তাদের মধ্যে পাপাচারীরাও ছিল, তারা মায়ের সাথে বিবাহও করত, নিজের মেয়েদের হত্যাও করত, এছাড়া তারা ছিল মদ্যপায়ী আর মদ পান করাতেই নিজেদের সব সম্মান মনে করত। তারা এমন জুয়ারি ছিল যখন কেউ নিজের মহত্ব বা আত্মমর্যাদা প্রকাশ করতে চাইত তখন বলতো, আমি সেই ব্যক্তি যে নিজের সব ধন সম্পদ জুয়া খেলে উড়িয়ে দেই। এ ছিল তাদের ঈমান আনার পূর্ববর্তী অবস্থা। কিন্তু যখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি ঈমান আনে এবং তাদের মাঝে সংকল্প শক্তি সৃষ্টি হয় তখন তারা দৃঢ় সিদ্ধান্ত করেন যে এখন আমরা খোদার সিদ্ধান্ত এবং তার বিধি নিষেধের বিরুদ্ধে এক পাও উঠাবো না, কোনো পদক্ষেপ নেব না। এই সিদ্ধান্ত তারা এত দৃঢ়তা, এত মজবুত ও কঠোরভাবে গ্রহণ করেন যে এই দৃঢ়তার মোকাবেলায় তাদের বিভিন্ন কর্মের দুর্বলতা এক মুহূর্তের জন্য টিকতে পারেনি। সংকল্প শক্তি তাদের কর্মের দুর্বলতাকে এমনভাবে দূরীভূত করেছে যেমনটি খড়কুটা বন্যার পানিতে ভেসে যায়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সাহাবীদের ঈমানের এই ছিল সেই শক্তি যা সব ধরনের নেশা ও মন্দ অভ্যাসের উপর জয়দীপ্ত হয়েছে। যারা একযুগে মূল্যহীন গোবরের ঢেলার মতো ছিল, সংকল্প শক্তি ও ঈমানের সম্পদের ফলে খাঁটি সোনায় পরিণত হয়েছে। আর পথভ্রষ্টতার অতল গহ্বরে যারা নিপতিত ছিল তারাই হেদায়েতের আকাশের উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছে। সংশোধনের জন্য এমনই ঈমানের প্রয়োজন পড়ে, যার দ্বারা মানুষ খোদার ভালোবাসায় এত অসাধারণ উন্নতি করে যে তাদের কাছে খোদার মোকাবিলায় প্রত্যেক বচ্ছু তুচ্ছ হয়ে যায়। এরূপ ঈমানের ফলে মানুষ সদা সত্য বলার উপর প্রতিষ্ঠিত হয়ে যায় আর বিশ্বের জন্য আদর্শে পরিণত হয়। হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বিশ্বাসগতভাবে বিশ্বের উপরে আমাদের অবস্থান পরিষ্কার করেছি, কিন্তু ব্যবহারিক দিক থেকে এখনো আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এমন ব্যবহারিক দৃষ্টান্ত প্রতিষ্ঠার জন্য ঐশী নিদর্শনের প্রয়োজন, এমন ব্যবহারিক দৃষ্টান্ত প্রতিষ্ঠার জন্য খোদার নিদর্শনের প্রয়োজন। জামাতে আহমদের ইতিহাস এমন নিদর্শনে পরিপূর্ণ, নিজেদের এবং নিজেদের পরিবারের সদস্যদের এবং জামাতের অন্যান্য সদস্যদের দৃঢ়তার জন্য এমন নিদর্শন বারবার পাঠ করা এবং বারবার এগুলো উল্লেখ করা প্রয়োজন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ব্যক্তিগত এবং জাতিগত সংশোধনের জন্য ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আবশ্যক কাজ হল ইকামাতুস সালাত বা নামাজ প্রতিষ্ঠা করা, যার উপর ঈমানের সকল ভিত্তি প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার আকিমুস সালাত বলে এই বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। আরো বলেছেন, নামাজ অশ্লীলতা এবং নির্লজ্জতা থেকে মানুষকে বিরত রাখে আর নোংরামের বিরুদ্ধে এক ঢাল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ সেসব স্তম্ভের একটি যার উপর ধর্মের ঘর প্রতিষ্ঠিত। মোট কথা, এর হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ, নতুবা ধর্মের মধ্যে ফাটল সৃষ্টি হতে পারে, ফাটল দেখা দেয়। আর নামাজ মুমিনের মেরাজ, যা তাদেরকে নোংরামি থেকে মুক্ত করে এমন পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ বানিয়ে দেয় যে সে তার প্রভুর সঙ্গে মোলাকাতের মর্যাদায় উপনীত হয়। হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম বলেন, তোমরা পাঁচ বেলার নামাজ এবং নিজেদের ব্যবহারিক অবস্থার নিরিখে পরিচিত হবে। মোট কথা, এটি আত্মবিশ্লেষণ করে দেখা প্রয়োজন, জরিপ করে দেখা প্রয়োজন যে আমরা নিজেদের পরিচয় প্রতিষ্ঠার চেষ্টা করছি কি, আমরা নামাজ সেসব শর্তাবলী সহ পাঠ করছি পড়ছি কি যা তাকে গ্রহণযোগ্যতার মর্যাদায় উপনীত করবে, যার আয়োজন করার ফলে যে তারা খোদাকে দেখছে অথবা কমপক্ষে খোদা তাদেরকে দেখছে। যদি আমাদের নামাজ নোংরামি এবং নির্লজ্জতা থেকে আমাদেরকে মুক্ত না রাখে আর তা আত্মশুদ্ধি এবং খোদাতালার নিকটতম করার কারণ না হয়, তাহলে এই পথে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলি সন্ধান করতে হবে এবং সেগুলো দূর করার চেষ্টা করতে হবে। হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম বলেন, মসনবীতে একটি কাহিনী লেখা আছে যে 1000 মন গমে ভরা একটি গুদাম খালি হয়ে গেল, যদি ইঁদুর এগুলো না খেয়ে থাকে তাহলে সেই গম কোথায় গেল? এজন্য যদি বছরের পর বছর ধরে পড়া নামাজের কোনো কল্যাণ লাভ না হয় তাহলে আমাদের ভেবে দেখতে হবে যে কোন কোন দুর্বলতা আমাদের মাঝে রয়েছে, রোগ ব্যাধি আর নোংরামির চোর রয়েছে যা এসব কল্যাণ চুরি করে এবং এই ভান্ডারকে লুটপাট করছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এমনিতে ইন্নাল হাসানাত এর অধীনে প্রত্যেক নেকি অবলম্বন করাই বিভিন্ন নোংরামি থেকে মুক্ত মুক্ত হওয়ার কারণ হয়ে থাকে। কিন্তু ব্যক্তিগত সংশোধনের ক্ষেত্রে একটি নেকি বা একটি পূর্ণ কাজ হচ্ছে সত্যতার উল্লেখ, এবং এটি আবশ্যক উল্লেখ করা, এবং এটিও খাঁটি ইমানের এক ফল। আল্লাহ তাআলা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার যারা থাকে তাদের সঙ্গে ওয়াদা করেছেন। তিনি বলেন, কুলু কওলান সাদিদা ইয়ুসলিহ লাকুম আমালাকুম, অর্থাৎ তোমরা সততা এবং সরল সিধে কথার উপর প্রতিষ্ঠিত হয়ে যাও, তাহলে সেই খোদা তিনি তোমাদের কর্মের সংশোধন করবেন এবং তোমাদের সকল কাজ সহজ করে দিবেন। তিনি সেই ব্যক্তির দৃষ্টান্ত অবশ্যই শুনে থাকবেন আপনারা, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুসারে সব সময় সত্য বলার অঙ্গীকার করেন এবং এরপর তিনি সকল নোংরামি পরিত্যাগ করতে সফল হয়ে যান। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম শুধুমাত্র সত্যের উন্নত মানই প্রতিষ্ঠা করেননি ব্যক্তিগতভাবে, বরং তিনি এভাবেই তার সাহাবিদেরও নসিহত করেছেন। তার সাহাবি সৈয়দ আহমেদ আলী শাহ সাহেব শিয়ালকোটের ডেপুটি কমিশনারের অফিসে তিনি কর্মচারী ছিলেন। একবার তার ছেলের হাতে এক ব্যক্তি নিহত হয়, মারা যায়। ডেপুটি কমিশনার তাকে জিজ্ঞেস করেন, সত্যিকার অর্থে আপনার ছেলে তাকে হত্যা করেছে কি? তিনি বলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম না, কিন্তু শুনেছি যে সে হত্যা করেছে। এরপর তিনি তার ছেলেকে ডেকে জিজ্ঞাসা করেন এবং তার ইতিবাচক উত্তর দেওয়ার পর তিনি বলেন, সত্য কথা স্বীকার করে নাও। লোকেরা বলে, কেন আপনি আপনার যুবক পুত্রকে ফাঁসির মঞ্চে ঝুলাতে চাচ্ছেন? কিন্তু তিনি বলেন, এই পৃথিবীর শাস্তির চেয়ে পরকালের শাস্তি অনেক বেশি কঠোর। এই ঘটনার মধ্যে যাকে হত্যা করা হয়েছে তারই অপরাধ ছিল, সে অন্যায় করে এবং সেই ছেলে তাকে ঘুষি মারে এবং সে মারা যায়। খোদার তকদির দেখুন, যে ম্যাজিস্ট্রেটের কাছে এই মামলা দায়ের পেশ করা হয় তিনি মামলাটি বুঝতে পারেন। তিনি স্বয়ং পুলিশের সাক্ষীর উপরে এমন জেরা করেন যে এই ছেলের নির্দোষ প্রমাণিত হয়েছে। এত সুন্দর একটি দৃষ্টান্ত, এ সম্পর্কে সাক্ষী দিতে গিয়ে বড় বড় মানুষও দ্বিধাগ্রস্ত হয়ে যায়। সেখানে মসীহ মওউদ আলাইহিস সালামের এই সাহাবি শুধুমাত্র নিজের পুত্রের বিরুদ্ধেই সাক্ষী দেননি, বরং তারও এত উন্নত তরবিয়ত করেছেন যে সে তার বিরুদ্ধে সাক্ষী দিতে প্রস্তুত হয়ে যায়।
আজও এমন দৃষ্টান্ত স্থাপনের একান্ত প্রয়োজন রয়েছে। আজও ব্যক্তিগত সংশোধনের পথে যে বাধা আছে সেগুলোকে মূল থেকে উৎপাটনের এবং উন্নত দৃষ্টান্ত স্থাপনের প্রয়োজন রয়েছে। শ্রোতামণ্ডলী, ব্যক্তিগত সংশোধনের জন্য আরো একটি বিষয় হল আল্লাহ তাআলার পথে খরচ করা বা ব্যয় করা। এর অর্থ হল শুধু টাকা সম্পদ খরচ করা নয়, বরং সকল শক্তি সামর্থ্যকে আল্লাহ তাআলার পথে ব্যয় করা। ব্যক্তিগত এবং জাতিগত সংশোধনের ক্ষেত্রে আল্লাহ তাআলার পথে ব্যয়ের অর্থ হবে ফাত্তাকুল্লাহ মাস্তা দাওয়াতের নির্দেশ মেনে চলা, অর্থাৎ ব্যক্তিগত পর্যায়ে সংশোধনের জন্য যা কিছু করা সম্ভব তা করা, আর সাধ্য অনুসারে সংশোধনের এই অভিযানে নিজের ভূমিকা রাখা। সাহাবিরা এই রহস্যকে বুঝতে পেরেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর পথে খরচের ডাকে সাড়া দিয়ে অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। যার কাছে সম্পদ ছিল সে সম্পদ খরচ করেছে, যার কাছে বীরত্ব ছিল সে নিজের প্রাণ উৎসর্গ করেছে। আর প্রত্যেক ব্যক্তি নিজের সামর্থ্য অনুসারে আত্মশুদ্ধির জেহাদে আধ্যাত্মিক মর্যাদা লাভের ক্ষেত্রে নিষ্ঠা এবং আন্তরিকতার সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে সেই সময় সাহাবিরা ঘরে বসেছিলেন না, বা সেই সাহাবি ঘরে বসেছিলেন যার কাছে শুধু একশের বা সোয়াশের ভুট্টা ছিল, বরং যা কিছু তার ছিল তা পেশ করার জন্য প্রস্তুত হয়ে যায়। এই সকল সাহাবিদের মাঝে কতক এমনও ছিলেন যারা ছিলেন অসুস্থ, তাদের কাছে আল্লাহ তাআলার পথে খরচের জন্য কোনো সম্পদ ছিল না, স্বাস্থ্য ছিল না, কিন্তু তারা খরচ বা ব্যয়ের অর্থ মহানবীর কাছে শিখেছিলেন। সেই কারণে যখনই মুসলমান কোন যুদ্ধে যেত তারা পিছনে বিছানায় শায়িত অবস্থায় তাদের জন্য দোয়া করতেন। সেই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে, হে আল্লাহর পথে যারা জান উৎসর্গ করছো একথা ভেবো না যে খোদা তালার নেমতের শুধু তোমরাই উত্তরাধিকারী, কারণ তোমাদের এমন ভাইয়েরাও আছেন যারা বাধ্যত এই কঠিন স্তর অতিক্রম করেননি, কিন্তু তারা তোমাদের সাথে আছেন এবং তোমাদের সাথে পণ্যের তারাও ভাগিদার, কারণ তাদের বঞ্চনা দোয়ায় রূপ নিচ্ছে আর আল্লাহ তাআলা মানুষের হৃদয়ের উপরই দৃষ্টি রাখেন। সুধী মণ্ডলী, এই বিষয়টি বোঝানোর জন্য বাচ্চাদের বা শিশুদের বইতে একটা দৃষ্টান্ত আছে, এক জঙ্গলে আগুন লেগে যায়, জঙ্গলের সকল প্রাণীকে আগুন নিভানোর জন্য নির্দেশ দেওয়া হয়, যারা এসেছে তাদের মাঝে এক চড়ুইও ছিল যে নিজের ঠোঁটে পানির একটা ফোঁটা এনে আগুনের উপর নিক্ষেপ করে। কেউ বলে যে তোমার এই ছোট পানির ফোঁটা জঙ্গলের আগুন কিভাবে নির্বাপিত করতে পারে, সেই চুড়ি উত্তর দিল, আমি জানি যে অরণ্যাগ্নির সামনে আমার এই পানির ফোঁটার কোনো গুরুত্বই নেই, কিন্তু আমি অন্তত পক্ষে আমি এই কথা বলতে পারবো যে এই অগ্নি নির্বাপনের জন্য আমার দ্বারা যা কিছু সম্ভব ছিল আমি করেছি। আজকে ইসলামের সত্তাকে নিশ্চিহ্ন করার, সবুজ বাগানকে বিরান করার জন্য অনেক নির্লজ্জতার বাজার গরম শয়তান সকল সৈন্য সামন্তনের শেষ যুদ্ধের জন্য ময়দানে ঝাঁপ দিয়েছে, যার মোকাবেলার জন্য আল্লাহ তাআলা মসীহ মওউদ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আর আজ আমরা সবাই সম্মিলিতভাবে ইসলামকে জয়যুক্ত করার জন্য নিজের শক্তি সর্বশক্তি নিয়োজিত করতে হবে। এই মোকাবেলা যুদ্ধের ময়দানে আপনার তরবারি বর্ষা বন্দুকের মাধ্যমে যুদ্ধ হবে না, বরং ইবাদত দোয়া এবং আত্মসংশোধনের অস্ত্রের মাধ্যমে তা হবে, আর এই যুদ্ধ উত্তম আদর্শ স্থাপনের মাধ্যমে এবং মন জয়ের মাধ্যমে হবে। এর জন্য আবশ্যক হল প্রত্যেক ব্যক্তির নিজের ভূমিকা রাখা, যার জন্য যা সম্ভব তা করা, আর যার জন্য কিছু করা সম্ভব নয় সেই বিছানায় দোয়ার মাধ্যমে এই অভিযানে সামিল হতে পারে। স্মরণ রাখো, শয়তানি শক্তির বিরুদ্ধে যুদ্ধের সবচেয়ে বড় বিষয় হল ব্যক্তিগত সংশোধন, যেদিকে মোহাম্মদ মসীহ খলিফা আপনাদেরকে ডাকছেন যুদ্ধ জয়ের জন্য প্রত্যেক ব্যক্তির এই অভিযানে অংশ নেয়া এবং ভূমিকা রাখা আবশ্যক। সুধী মণ্ডলী, ব্যক্তিগত সংশোধনের আরেকটা বড় মাধ্যম হল অব্যাহত নিজের অবস্থার উপর অব্যাহতভাবে সজাগ দৃষ্টি রাখা এবং আত্মবিশ্লেষণ করা। হযরত খলিফাতুল মসীহ আল খামিস আইয়াদাহুল্লাহ তাআলা বিনসলাজের সকল খুতবায় আপনি হয়তো বারবার এটি শুনে থাকবেন, সবার আত্মজিজ্ঞাসা করা উচিত, আত্মবিশ্লেষণ করা উচিত। এই শব্দগুলো নিজের মাঝে গভীর অর্থ রাখে। একটু ভাবুন যে আত্মজিজ্ঞাসা করে না, সে নিজের পাপ সম্পর্কে কোনোভাবে জানতে পারে না, নিজের পাপের চেতনাও সৃষ্টি হয় না। যতক্ষণ সচেতনতা সৃষ্টি না হবে এবং সংশোধনের পথে যে বাধা আছে তার সম্পর্কে অবহিত না হবে, ততক্ষণ পর্যন্ত সংশোধন সম্ভব নয়। অনুসন্ধান করলে বোঝা যাবে যে যাদের ভিতর কিছু দুর্বলতা, অনেকের ভিতর কিছু দুর্বলতা আছে, মনে করে সেগুলো সামান্য পাপ এবং সেই পাপ করায় কিছু মনে করে না, আসলে এগুলো বড় বড় পাপে পর্যবসিত হয়। আর অনেক সময় আত্মীয় স্বজনের খাতিরে মানুষ পাপ করে বসে, অনেকেই সাময়িক স্বার্থের জন্য ইমানি বিষয়াদিকে উপেক্ষা করে জলাঞ্জলি দেয় এবং অধঃপতনের নিম্নতম মানে চলে যায়। অনেকে এমন আছে যারা চাঁদাও দেয় কিন্তু ঘরে স্ত্রী সন্তানের সাথে সদ্ব্যবহার করে না, তাদের সেখানে সংশোধন করা উচিত। অনেক মহিলা আপনারা দেখবেন যারা চাঁদাও দেয় তাদের চরিত্র ভালো, ইবাদতও করে কিন্তু ঠিক সঠিক পর্দা করে না, সেই মহিলা তার সংশোধন করা উচিত। এক কথায় আমরা যদি বিশ্লেষণ করি তাহলে সবাই বুঝতে পারবে যে অনেক এমন দুর্বলতা আছে বা বিপত্তি আছে তার সংশোধনের পথে। সুধী মণ্ডলী, অনেক সময় যা হয় তা হলো মানুষ বাধ্যত নিজেকে ঠিক মনে করে, কিন্তু যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে যে তুমি তো বিপজ্জনক অবস্থায় রয়েছে, তাকে তাৎক্ষণিকভাবে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেয়। নিজেদের কর্ম এবং নিজের অবস্থা বিশ্লেষণের একটা রীতি হল আধ্যাত্মিক চিকিৎসকের কাছে যাওয়া, যিনি হলেন খলিফাতুল মসীহ। এই চিকিৎসক থেকে লাভবান হওয়ার সর্বোত্তম উপায় হল হুজুরের খুতবা শুনে। প্রত্যেক ব্যক্তি যদি নিজেকে এর সম্বোধিত মনে করে তাহলে সে বুঝতে পারবে যে কোন কোন স্থানে তার সংশোধন প্রয়োজন আর এর জন্য এই পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। নিজেদের অবস্থাকে যাচাই করা ছাড়াও হুজুর আইয়াদাহুল্লাহ তাআলা বিনসুল আজিজ এই বাক্য বারবার পুনরাবৃত্তি করেন যে আপনাদের মান উন্নীত করুন। এই বাক্যের মাধ্যমে সত্যিকার অর্থে তিনি এইদিকে ইঙ্গিত করেন যে তোমাদের উন্নতি এবং সংশোধন যেন কোন প্রক্রিয়ায় কোন স্থানে এসে থেমে না যায়, সবসময় সংশোধনের পরবর্তী স্তরে উন্নীত হওয়া এবং পণ্যের পরবর্তী স্তর অতিক্রমের চেষ্টা করা নফসের সংশোধন এবং নেকি আর উন্নতির স্তরের কোনো শেষ নেই। তাই কখনো একথা মনে করো না যে আমি সবকিছু অর্জন করে ফেলেছি, এখন আর কোনো কিছুর প্রয়োজন নেই। শুধু মন্ডলে যদি মনোযোগ সহকারে চিন্তা করা হয় তাহলে এই দুটো বাক্য অর্থাৎ আত্মজিজ্ঞাসা, আত্মবিশ্লেষণ এবং নিজের মানকে নিজের মানোন্নয়ন, এই দুটো বাক্য ব্যক্তিগত সংশোধনের সার। এক অর্থে তাকওয়ার বিষয়ের নির্যা সেটি, যা অবশ্যই খোদার বিশেষ ইচ্ছায় খলিফা ভক্তের মুখ থেকে নিঃসৃত হচ্ছে, আর আমাদেরকে কর্মের সংশোধনের দিকে ডাকছে। প্রত্যেক খোদবা এবং বক্তৃতায় বাক্যগুলোর পুনরাবৃত্তির মাধ্যমে আল্লাহ তাআলার খলিফা আমাদের ব্যক্তি সংশোধনের দিকে ডাকছেন। যতক্ষণ আমাদের সকলে এই ডাকে লাভবাহিক বলে এক্ষেত্রে নিজের সবকিছু উৎসর্গ করবে না, ততক্ষণ পর্যন্ত সংশোধন সম্ভব নয়। আমাদেরকে চুম্বকের সেই টুকরার মতো হওয়া উচিত, যা বাহ্যত খুব ছোট হয়ে থাকে কিন্তু সম্মিলিত ভাবে অনেক বড় শক্তিতে তা পরিণত হয়। আমাদেরকে নফসের সংশোধন এবং পাপ থেকে বাঁচার জন্য কবুতরের সেই দৃষ্টান্ত থেকে শেখা উচিত, যে যারা শিকারের জালে ফেঁসে যায়, যখন তাদের প্রত্যেকে নিজের সকল শক্তি নিয়োজিত করে তখন তারা সেই জাল সহ উড়ে চলে যায়। এই ময়দানে এগিয়ে যাওয়ার জন্য সেই সমস্ত সাহাবীদের দৃষ্টান্ত সামনে রাখা উচিত, যারা রসুল করিম সাল্লাল্লাহু ইসলামের নির্দেশ শুনতেই মদের ঘোড়া বা মটকা বা সুরাহি ভেঙে ফেলে। এখানে মোহাম্মদ মাসে সাহাবীদের দৃষ্টান্ত স্মরণ রাখা উচিত, যারা যোগ ইমামের এক ইশারায় হুক্কা ভেঙে ফেলে। আর ওজদাবের এক সাহাবির অদ্ভুত দৃষ্টান্ত দেখুন, তিনি তার যুবক পুত্রের মৃত্যুদিন মুসলিম ইসলামের একটি পত্র পান যে লঙ্গরখানার খরচের ঘাটতি পূরণের জন্য তাৎক্ষণিকভাবে আর্থিক কোরবানির প্রয়োজন। এই পত্র পাঠ করে সেই সাহাবি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালামকে লিখেছেন যে হুজুর, আজ আমার যুবক পুত্রের মৃত্যু হয়েছে, আমি তার দাফন কাফনের জন্য 200 রুপি জোগাড় করেছিলাম, কিন্তু আপনার পত্র পাওয়ার পর সেই পুরো অর্থ লঙ্গরখানার খরচের জন্য পাঠাচ্ছি এবং আমার ছেলেকে সেই কাপড়ে দাফন করছি যাতে যা পরিহিত অবস্থায় সে মারা গেছে। যুগ ইমামের ডাকে সাড়া দিয়ে সংশোধনের পথে ধাবমান হওয়ার এমন দৃষ্টান্ত এবং পাপকে মূল থেকে নির্মূলের জন্য এমন আবেগ এবং এমন প্রেরণা আর এমন চেতনাই আমাদের চাই। সুধি মণ্ডলী, ব্যক্তিগত পাপকে যদি নির্মূল করা না হয় তাহলে তা জাতিগত পাপে পর্যবসিত হয়, সবাই তাতে ক্ষতিগ্রস্ত হয়। এই গুরুত্বকে স্পষ্ট করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দর এবং সহজ বোধগম্য এক দৃষ্টান্ত তুলে ধরেছেন। যদি কোনো নৌকায় কিছু মানুষ
উপরে আরোহণ করে আর কিছু লোক নিচে পাঠাতার নিচে, নিচের লোকেরা যদি উপরে এসে পানি নেওয়ার পরিবর্তে সিদ্ধান্ত করে আমাদের উপরে যাওয়ার প্রয়োজন কি, আমরা আমাদের নিচের যে পাঠাতন সিদ্ধ করে আমরা পানি নিতে পারি, এমন পরিস্থিতিতে যদি উপরে যারা আরোহণ করছেন তারা যদি নিচের লোকদের বাধা না দেয় তাহলে সবাই ধ্বংস হয়ে যাবে। এই এই দৃষ্টান্ত থেকে এটি বোঝা যায় যে ব্যক্তিগত এবং জাতিগত সংশোধনের সংশোধনের বড় মাধ্যম হচ্ছে আল্লাহর নির্দেশ মানা বা সৎ কাজে আদায় দেওয়া এবং মন্দ কাজ থেকে বিরত রাখা। জামাতে আমাদের খেলাফতের অধীনে এই মজবুত নিজাম অঙ্গ সংগঠন মুরব্বিয়ান এবং জামাতের অন্যান্য কর্মকর্তাদের মাঝে পাওয়া যায়। এই ব্যবস্থাপনা তখনই সত্যিকার অর্থে কার্যকর হতে পারে যখন খলিফা ভক্তের মুখ থেকে কোনো কথা বের হবে, তখন সকল সংগঠনের সকল পদাধিকারী এই বাণী নিয়ে বেরিয়ে পড়বে এবং এর উপর তারা নিজেরাও আমল করবে এবং সমাজে এর প্রভাব তারা বিস্তার করবে। হযরত খলিফাতুল মসীহ আল খামেস আইদুল্লাহ বেনাসিল আজিজ বলেন, যখন খলিফা জামাতের সংশোধনের জন্য কিছু করে কিছু বলে তখন তা আপনারা গ্রহণ করুন এবং জামাতের সদস্যদের সামনে তা বারবার পুনরাবৃত্তি করুন এবং সবচেয়ে যারা কম মেধার অধিকারী তারা যেন বুঝতে পারে এবং তারা যেন সঠিক পথে পরিচালিত হওয়ার পথ নির্ণয় করে নেন। তিনি আমাদের বলেন, জামাতের কর্মকর্তারা যদি আত্মসংশোধন করে এবং জামাতের সদস্যদের জন্য তাদের জন্য আদর্শ হন, তাদেরকে সাথে নিয়ে চলুন, যারা দুর্বল তাদের সাহায্যকারী হন এবং তাদের জন্য সেই প্লাস্টার হন যা হাড্ডিকে যুক্ত করার জন্য কাজে আসে এবং দীর্ঘ সময় লেগে থাকার কারণে শরীরের উপরে হাড্ডি জুড়ে যায় বা হাড় ঠিক হয়ে যায়। ব্যক্তিগত সংশোধনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সামেনা ও আতানা। হুজুরে আনোয়ার আইদুল্লাহ বেনাসিল আজিজের খুতবা রীতিমতো শোনা এবং তার আলোকে আত্মসংশোধনের জন্য সর্বদা চেষ্টা করা সত্যিকার সংশোধন করে খোদার নৈকট্য লাভের পথ খুলে দেয়। আমাদের প্রিয় ইমাম হযরত খলিফাতুল মসীহ আল খামেস আইদুল্লাহ বেনাসিল আজিজ সর্বদা তার খুতবা এবং বক্তৃতাতে নোংরামি থেকে রক্ষা পাওয়ার এবং নিজেদের ব্যবহারিক চিত্রকে উন্নত করার জন্য এবং পুণ্যের উন্নত মান প্রতিষ্ঠার জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, এবং খোদা তালার ফজলে খলিফায়ে ওয়াক্তের নির্দেশের উপরে আমল করার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাই। হুজুর আনোয়ার আদিল বেনাসলি আজিজ যখন এক খুতবায় বলেছিলেন যে বিবাহ শাদীর ক্ষেত্রে বাগদান অনুষ্ঠানের সময় অনেক খাবার প্রস্তুত করা হয় এবং অনেক বেহুদা খরচ করা হয়, এমন কাজ থেকে বিরত থাকা উচিত। সেদিন এক পরিবারে একটি বাগদানের অনুষ্ঠান ছিল, যখন তারা খলিফায়ে ওয়াক্তের নির্দেশ শুনেন তখন সঙ্গে সঙ্গে তারা এই মাংনির অনুষ্ঠান বন্ধ করে দেয় এবং পুরো রান্না করা খাবার অতিথিশালায় পাঠিয়ে দেন। অর্থাৎ এক নয়, এটি নয়, দুজন আরব বন্ধু একসাথে বসে হুজুরের এক খুতবা শুনছিলেন। তাদের মধ্যে এই খুতবায় হুজুর ধূমপান করতে বারণ করেন। খুতবা যখন শেষ হয় তখন উভয়ে সিগারেটের প্যাকেট ভেঙে চুড়ে দূরে নিক্ষেপ করে এবং আজ পর্যন্ত তারা ধূমপানের কাছেও যায়নি। ম্যাসেডোনিয়ার এক বন্ধু হযরত আমিরুল মুমিনীন আইদালটা বেনাসিল আজিজের সমীপে লেখেন যে তার স্ত্রী জার্মানির বার্ষিক জলসায় যোগদান করেন। যখন তিনি হুজুর আনাইদুল বেনাসিল আজিজের বক্তৃতা শুনেন পর্দা সম্পর্কে, তখন তিনি বোরকা পড়তে আরম্ভ করেন এবং এখন তিনি রীতিমতো পর্দা করেন। ডিসেম্বর 2013 থেকে ফেব্রুয়ারি 2014 পর্যন্ত খুতবায় হুজুর আনোয়ার আইদুল্লাহ বেনাসিল আজিজ ব্যক্তিগত সংশোধন এবং জাতিগত সংশোধন এবং সংশোধনের পথে যেসব বাধা রয়েছে সেগুলো দূর করার পদ্ধতি বিশদভাবে বর্ণনা করেন। ব্যক্তিগত এবং জাতিগত সংশোধনের জন্য এই খুতবাগুলো একটি পূর্ণাঙ্গ প্যাকেজ। হুজুর আনোয়ার আইদুল্লাহ বেনাসিল আজিজ এর উপরে আমলের দৃষ্টান্ত দেন। ব্যক্তিগত সংশোধনের খুতবার ফলে অনেক মানুষ ফজরের নামাজের উপস্থিতি অনেক বেড়ে গেছে। যে দেশে বড় বাড়ি হয় এবং প্রচন্ড শীত থাকা সত্ত্বেও কতক নতুন আহমদি প্রায় চল্লিশ মাইল দূর থেকে সফর করে ফজরের জন্য শুধু নিজেই আসতেন না, বরং বন্ধুদেরকেও সাথে করে নামাজ পড়ার জন্য নিয়ে আসতেন। সম্মানিত সুধী, ব্যক্তিগত সংশোধনের এই যে দৃষ্টান্ত প্রত্যেক ব্যক্তির মাঝে ছড়িয়ে পড়বে, তখনই জাতিগত রং সৃষ্টি হবে। একজন নয় বরং সকল সব মানুষ আমল করবে, তখন সোনা সুহাগা হবে এবং তারপর বিশ্বের সামনে জাতিগত উন্নতির এমন দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হবে যা অন্যরাও এ থেকে প্রভাব গ্রহণ করবে। ইমামের ডাক কথা শোনা এবং এর প্রতি পুরো জোর দিয়ে লাব্বায়েক বলা ব্যক্তিগত সংশোধনের অভিযান।
খলিফায়ে ওয়াক্তের পূর্ণ আনুগত্যের মাধ্যমে তার নির্দেশ মানার অঙ্গীকার ব্যক্তিগত সংশোধনের প্রতিস্থল অতিক্রমের কারণ হবে, কিন্তু স্মরণ রাখা উচিত যে সত্যিকার এবং পূর্ণ সংশোধন পূর্ণ আনুগত্য অসাধারণ ভালোবাসা এবং এক অসাধারণ আবেগের দাবি রাখে। ভালোবাসা যত বৃদ্ধি পাবে আনুগত্য ততই স্বতঃস্ফূর্ত হবে। প্রেম ভালোবাসা এবং বিশ্বাস ভালোবাসার দৃষ্টান্ত যুক্তির মাধ্যমে না আবেগের মাধ্যমে তা লিখিত হয়। সাহাবারা রসুল্লাহ সাল্লা ইসলামের সাহাবিদের জীবনে এমন সুন্দর দৃষ্টান্ত দেখা যায় যে বদরের সময় রসুল্লাহ সাল্লাহ ইসলাম যখন বারবার পরামর্শ চাচ্ছিলেন হযরত মেঘদাদ বিন আসওয়াদ আনসারী রাদিয়াল্লাহু আনহু দণ্ডায়মান এবং বলেন যে হে আল্লাহ রসুল, আপনি হয়তো বায়াতের সময় যে অঙ্গীকার আমরা করেছিলাম সেই দিকে আপনি ইঙ্গিত করছেন, যার সার কথা হলো যদি মদিনার বাহিরে যুদ্ধ হয় তাহলে আমরা এই অঙ্গীকার অনুসারে কাজ করব। কিন্তু হে আল্লাহ রাসূল, যখন সেই অঙ্গীকার করেছিলাম তখন আমাদের হৃদয়ে ঈমান ছিল না বা ঈমান প্রবেশ করেনি, কিন্তু আজ আমাদের সেই যৌক্তিক সম্পর্ক ভালোবাসার সম্পর্কের রূপ নিয়েছে, তাই এখন শর্তের কোনো প্রশ্নই নেই, কোনো শর্ত নেই। হে আল্লাহ রাসূল, সমুদ্রের সামনে আমাদের সমুদ্র আছে, আপনি নির্দেশ দিন আমরা এই সমুদ্রে নির্দ্বিধায় ঝাঁপিয়ে পড়ব, শত্রুর সাথে যদি যুদ্ধ হয় মোকাবেলা হয় হে আল্লাহ রসুল আমরা আপনার ডানেও যুদ্ধ করব, বামেও অগ্রেও যুদ্ধ করব, পশ্চাতেও, শত্রু যতক্ষণ আমাদের লাশ পিষ্ট করে আপনার আপনি পর্যন্ত না পৌঁছবে তাদের জন্য আপনি পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। সুতরাং সে হে সত্য খেলাফতের যারা অনুগামী এবং অনুসরণকারী, যত ইমামুজ্জামান সম্পর্কে যেখানে আমাদের ইমান আছে যে আমরা জানি যে এটি খোদা তালার পক্ষ থেকেই নিযুক্ত খেলাফত, সুতরাং এখন আবেগের স্রোতে প্রবাহিত হওয়ার সময়, এখন ইমামের ডাকে পাগল প্রায় সাড়া দেওয়ার সময় এসেছে, এখানে নৈতিক এবং চারিত্রিক সংশোধনের জন্য বিশ্বস্ততার অঙ্গীকারের মাধ্যমে এই ঘোষণার সময় যে হে যুগ ইমামের খলিফ সত্য খলিফা, ব্যক্তিগত সংশোধন এবং তোমার স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা আপনার প্রতিটি নির্দেশ মানার জন্য প্রস্তুত রয়েছি, আমরা নৈতিক সংশোধন ও চারিত্রিক পরিবর্তনও আনবো এবং আধ্যাত্মিক পরিবর্তন আনবো, আমরা আমাদের নিজেদেরও সংশোধনের চেষ্টা করব, সন্তান সন্ততেরও। আমাদের দ্বারা কখনো এমন কোন কাজ হবে না যার ফলশ্রুতিতে জামাত বদনাম হতে পারে, আর এমন কোন পদক্ষেপ নেব না যার ফলে মসীহ মওউদ আলাইহিস সালাম এবং তার খলিফাদের এবং তার জামাতের জামাতের দুর্নাম হয়। সুধি মন্ডলী, ব্যক্তিগত এবং জাতিগত সংশোধনের বিষয়টি অনন্ত এক বিষয়। এর শেষ বলে যদি কিছু থেকে থাকে তাহলে সিদরাতুল মুনতাহা, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর সেই মহান এবং উন্নত মর্যাদা বা স্তর যেখানে তিনি উন্নীত ছিলেন। জামাতের প্রত্যেক সদস্যকে এরূপ দৃষ্টান্ত কায়েম করার জন্য পুরো শক্তি নিয়োজিত করা উচিত, তবেই আমরা হযরত মসীহ মওউদ ইসলামের সত্যিকার জামাতের চিত্র তুলে ধরতে পারব, যে জামাত প্রতিষ্ঠার উদ্দেশ্য মসীহ মওউদ বর্ণনা করেছেন যে মুত্তাকিদের একটি বিশাল জনগোষ্ঠীতে রূপ নিয়ে পৃথিবীতে যেন পূর্ণ প্রভাব বিস্তার করে, যাতে করে তাদের সাধারণ কল্যাণাদের পৃথিবীতে ছড়িয়ে যায় এবং তাদের খোদা প্রীতি এবং খোদার বান্দাদের প্রতি সহানুভূতির একটি ঝর্ণা দ্বারা প্রত্যেক হৃদয় থেকে বেরিয়ে এক নদীতে রূপ নেয়। তিনি আরো বলেন, সেই মহাপবিত্র প্রতাপান্বিত সত্তা আমাকে উজ্জীবিত করেছেন যাতে আমি সে সকল সন্ধানের দ্বারা রোহানি তরবিয়তে মশগুল হই এবং তাদের কলুষিত জীবনকে পরিশুদ্ধ করার জন্য দিনরাত চেষ্টা করি, আর আমি আল্লাহ তাআলার কৃপায় নিজ বন্ধুদের সংশোধনের চেষ্টায় আলস্য দেখাব না, উদাসীন হব না, বরং তাদের জীবনের জন্য মৃত্যুবরণ করতে দ্বিধা করব না। আজকে মসীহ মওউদ আলাইহিস সালামের প্রতিনিধিত্বে তাঁর খলিফা জামাতের সংশোধনের কাজকে বাস্তবায়ন করছেন। মোহাম্মদী মসীহ খলিফা আমাদের অভ্যন্তরীণ তরবিয়তের জন্য সর্বান্তকরণে ব্যস্ত এবং আমাদের আধ্যাত্মিক কলুষ দূরীভূত করার জন্য দিনরাত চেষ্টা করে যাচ্ছেন, আর মহানবীর হাদিস অনুযায়ী আগুনে পরন্ত পতঙ্গগুলোকে তিনি ধ্বংসের হাত থেকে রক্ষা করছেন। সুতরাং আজকে মোহাম্মদী মসীহ খলিফা আমাদের সামনেও যুদ্ধ করছেন, আমাদের পশ্চাতেও, আর আমাদের ডানেও যুদ্ধ করছেন, বামেও, আর প্রত্যেক সেই পাপের পথ বন্ধ করে দিতে চান যা আমাদের পেয়ে আমাদেরকে এবং আমাদের আধ্যাত্মিক জীবনকে ধ্বংস করতে পারে। সুতরাং পিতামাতার চেয়ে বেশি যে ভালোবাসে তার হাতে হাত দিয়ে নিজেকেও ধ্বংসের হাত থেকে রক্ষা করুন, আর ব্যক্তিগত সংশোধনের মাধ্যমে সর্বোত্তম জাতির সর্বোত্তম সদস্য সেই নূতন জমিন এবং নূতন আসমান সৃষ্টিতে নিজের ভূমিকা পালন করুন, যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল الحمد لله رب العالمين
نارا التكبير حضرت محمد مصطفى حضرت محمد مصطفى اسلام احمديت اسلام احمديت غلام احمد کی غلام احمد کی خلافت احمدیہ خلافت احمدیہ نعرہ تکبیر